সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের হ্যালো ওয়াশিংটনে। আপনারা শুনলেন আজকের বিষয়, রোহিঙ্গা সংকট। রোহিঙ্গা সংকট একটি ঐতিহাসিক সংকট। এই সংকট সারা পৃথিবীর মানুষ সাম্প্রতিককালে নতুন করে আবার পর্যবেক্ষণ করছেন, বিশেষ করে গত 25 অগস্ট থেকে বার্মার মিয়ানমারের বেশ কয়েকটি স্থানে দুর্ঘটনা সংঘটিত হবার পর রোহিঙ্গাদের উপর বার্মার বিভিন্ন স্থানে নির্যাতনের যে খবর বিশ্বের গণমাধ্যমে এখন মোটামুটি প্রতিদিনকার এক নম্বর খবরে পরিণত হয়েছে। তো এই সংকট নিয়ে আজ আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি তিনজন বিশিষ্ট জনকে। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ, ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, ইলিনয় স্টেট ইউনিভার্সিটির সাবেক চেয়ারম্যান। এবং অধ্যাপক, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমির খসরু। আপনারা জানেন আমির খসরু ভয়েস অফ আমেরিকার বাংলাদেশ থেকে, ঢাকা থেকে আমাদের সংবাদদাতা, গুরুত্বপূর্ণ সংবাদ পাঠান। তিনি সম্প্রতি কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলো সফর করেছেন এবং সেখান থেকে আমাদেরকে প্রতিদিন একেবারে তরতাজা খবর জানিয়েছেন। তার অভিজ্ঞতার কথা শুনব আমরা। আমির খসরু, স্বাগত আপনাকে। আর আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কেরামতুল্লাহ বিপ্লব। আপনারা জানেন এটিএন বাংলার সিনিয়র জার্নালিস্ট কেরামতুল্লাহ বিপ্লব। এই মুহূর্তে কক্সবাজারে শরণার্থী ক্যাম্পগুলোতে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গেই অবস্থান করছেন এবং কিছুক্ষণ আগে আমি কথা বললাম, তিনি তাদের অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন, দেখেছেন, কথা বলেছেন। তার অভিজ্ঞতা আমরা শুনব। কেরামতুল্লাহ বিপ্লব, স্বাগত হ্যালো ওয়াশিংটনে।
ধন্যবাদ।
আমাদের এই হ্যালো ওয়াশিংটনটা মূলত শ্রোতাদের প্রশ্ন মন্তব্য নিয়েই, আলোচক প্যানেলে যারা থাকেন তারা কথা বলে থাকেন। তো আজকেও বিভিন্ন স্থান থেকে, বাংলাদেশের বিশেষ করে বিভিন্ন স্থান থেকে শ্রোতারা যোগ দিয়েছেন, দিচ্ছেন। তো তাদের কাছে যাওয়ার আগে আমি ছোট্ট করে আমির খসরুর কাছ থেকে একটু সূচনা বক্তব্য শুনতে চাই। আপনি কি দেখলেন গত 2-3 দিন ওখানে থেকে?
আমি গত রোববার সকাল থেকে শুরু করে একেবারে আজকে সকাল পর্যন্ত, আমি আজকে বিকেলেই ঢাকা পৌঁছেছি বিমান যুগে। তো এর আগ পর্যন্ত আমি একেবারে যতটা সময় পারা যায় ততটা সময় আমি এই মানুষগুলোর সাথে সময় কাটানোর চেষ্টা করেছি, দেখেছি, পর্যবেক্ষণ করেছি যে আসলে পরিস্থিতিটা কি। এর আগেও গত অক্টোবরের যে সময় ঘটনা ঘটেছিল, এরপরে ফেব্রুয়ারি পর্যন্ত ওই সময় আমি কক্সবাজারে গিয়েছিলাম এবং টেকনাফ সহ ওই এলাকায় রিপোর্ট সংগ্রহের জন্য। আর 80-এর দশক থেকে শুরু করে 90 এই সময়ও আমি অবস্থাটা দেখেছি, কিন্তু এবারের মতো এই রকম ভয়াবহ অবস্থা ইতিপূর্বে আমি অন্তত প্রায় 10 বার ওই এলাকায় গেছি কিন্তু কখনোই আমি দেখি নাই। এক দ্বিতীয় হচ্ছে যে আগে মোটামুটি একটা অবস্থা ছিল যে না, রোহিঙ্গারা আসছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু এবারে বোঝা যাচ্ছে একটু বেশি মাত্রায়, কারণ পাহাড়ে, জঙ্গলে, সড়কে, মাঠে, ঘাটে, যেখানেই যেদিকেই তাকাতে তাকাবেন সেখানেই দেখতে পাবেন যে হয় মেক্সি ম্যানেজমেন্ট, অর্থাৎ অস্থায়ী যে একটা মানে ব্যবস্থা, অর্থাৎ একটা বাঁশ উপরে একটা পলিথিন, এটাই একটা তাদের ঘর। এরকম আর সংখ্যা তুলতে রাস্তায় দাঁড়িয়ে আছে, মাঠে ঘাটে বসে আছে এই বৃষ্টির মধ্যে, সেখানে বৃষ্টি হচ্ছে থেমে থেমে বা কখনো অধরে, এর মধ্যে মানে মানুষজন আছে, কিন্তু এখন পর্যন্ত কোনো রিলিফ ওয়ার্ক ওই অর্থে শুরু হয় নাই, যে সমন্বিত যে ত্রাণ সহায়তা এটা শুরু হয় নাই। দেওয়া হচ্ছে তা কয়েকটা মাত্র ক্যাম্পে, ইউনেস্কোর মানে একটা ইয়েতে কাজ করছে, আর একটা অর্গানাইজেশন অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার তারা কাজ করছে, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম কাজ করছে, কিন্তু এই কাজের মধ্যে খুব যে সমন্বয় আছে তাও আমার কাছে মনে হয়নি। সব মিলিয়ে এই মানুষগুলো আর একটা জিনিস আমি যে দেখেছি যে আমরা যে সময় গাড়িতে গেছি বা অন্যান্য গাড়ি যাচ্ছে ইয়েতে, যে সময় যাচ্ছে মানুষ হুড়মুড় করে এই গাড়ি ঘিরে ধরছে,
আমরা তো
থেকে নামার কোন উপায়,
আমরা গণমাধ্যমে বিশেষ করে টিভি রিপোর্টিং এ এইসব দৃশ্য দেখতে পাচ্ছি। আচ্ছা, একজন শ্রোতা অলরেডি আমার মনে হয় প্রশ্ন করার জন্য লাইনে আছেন, তার সঙ্গে কথা বল জেনে তারপরে আমি আসবো অধ্যাপক আলী রিয়াজের কাছে। হ্যালো।
হ্যালো।
জি বলুন।
আমি শুনতে পাচ্ছি, আমি বিজয় ইকবাল,
চেয়ারম্যান খালকেশিয়া রেডিও ক্লাব, আমার গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। আমি মায়ানমারের রোহিঙ্গা শুনিয়ে আপনার অতিথি যারা আছেন তাদের কাছ থেকে দু তিনটি বিষয়ে আমি জানার চেষ্টা করব। যে আপনারা জানেন যে রোহিঙ্গা ইস্যু নিয়ে যেখানে বিশ্ব এটির একটি সমস্যার সমাধান করার পক্ষে রয়েছে, সেখানে এশিয়ার দুই মোড়ল ভারত এবং চীন সরাসরি মিয়ানমারের পক্ষ নিয়েছে। অর্থাৎ এই থেকে বোঝা যাচ্ছে যে তারা সেখানে রোহিঙ্গাদের গণহত্যার বিষয়ে তারা সমর্থন দিচ্ছে। তো এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত, এর দায়ভার কে নিবে? এবং এখানে যে বলা হচ্ছে যে জাতিসংঘ যে ভূমিকা রাখতে চাচ্ছে, এখানে জাতিসংঘ আসলে কি করতে পারবে? যেখানে বিশ্বের একটি পরাশক্তি দেশ আমরা বলতে পারি চীন, চীন সরাসরি মিয়ানমারকে সমর্থন করছে, তো এটা আসলে কিভাবে সম্ভব? আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাকে যেটা উদ্বিগ্ন করছে সেটা হচ্ছে যে আমি বলেছি যে আমার গ্রামের বাড়ির সন্দীপে আমরা শুনছি বিভিন্ন মাধ্যমে যে বলা হচ্ছে যে রোহিঙ্গাদের যারা রয়েছে তাদেরকে পুনর্বাসনের জন্য সন্দীপের একটি অঞ্চল যেটা ঠিকার জন্য আমরা পরিচিত সেখানে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা নিচ্ছে। এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত হবে যে রোহিঙ্গাদেরকে যারা অন্য একটি দেশের নাগরিক সেক্ষেত্রে তাদেরকে আমাদের দেশ যদি পুনর্বাসনের ব্যবস্থা নেই, এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত হবে?
জি ধন্যবাদ।
আরেকটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে কেউ কেউ বলছেন যে এটি একটি পশ্চিমা রাষ্ট্রের একটি খেলা, যেটা হচ্ছে যে এখানে চীনের সাথে মিয়ানমারের বিরাট একটি অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, এই সম্পর্ককে বিনষ্ট করার জন্য বা এখানে মিয়ানমারকে বাধাগ্রস্ত করার, চীনকে বাধাগ্রস্ত করার জন্য এটা একটি কৌশল। তো সেখানে ভারতও দেখা যাচ্ছে যে মিয়ানমারের পক্ষ নিয়েছে, অথচ ১৯৭১ সালের প্রসঙ্গ যদি আসি তখন থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত গভীর, তারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখলাম উল্টো, যেখানে আমাদের মিয়ানমারের সাথে কোনো যুদ্ধ হচ্ছে না কিন্তু সেই ক্ষেত্রে দেখছি যে ভারত সরাসরি মিয়ানমারের পক্ষ নিয়েছে এবং জনহত্যার বিষয়ে তারা এখানে কোনো রকম মুখ খুলছে না। তো এই বিষয়গুলি আসলে আমাদের আজকে যারা আলোচক রয়েছেন তারা কিভাবে দেখছেন?
জি অসংখ্য ধন্যবাদ দিদারুল ইকবাল, আপনি থাকুন। আমরা অধ্যাপক আলী রিয়াজ আপনার কাছে দিদারুল ইকবালের তিন চারটি প্রশ্ন, আসলে আপনি কোনটা দিয়ে শুরু করতে চান আমি জানি না। ভারত চীন মিয়ানমারের পক্ষ নিচ্ছে কেন, ইউনাইটেড নেশনস কি করতে পারে এই সংকট নিরসনে, পুনর্বাসনের জন্য সন্দীপকে বেছে নেওয়া কতটা যুক্তিসঙ্গত হবে, এই তিনটি প্রশ্নে আমার মনে হয় আপনি
ভারত এবং চীন কেন মিয়ানমারের পক্ষ নিচ্ছে এটা খুব স্পষ্ট, এটা বিস্তারিত আলোচনা হয়েছে বিভিন্ন ভাবে, প্রশ্নটা গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে, কেউ কেউ বিস্মিত হয়েছেন, এক অর্থে বিস্মিত হওয়ারই ব্যাপার। সামগ্রিকভাবে যেটা আপনি বিবেচনা করবেন সেটা হচ্ছে যে জাতীয় স্বার্থ বিবেচনা করলে, বাণিজ্যিক স্বার্থ বিবেচনা করলে, ভূকৌশলগত স্বার্থ বিবেচনা করলে চীন এবং ভারতের মিয়ানমারের পক্ষে দাঁড়ানোটা বিস্ময়কর নয়। বিস্ময়কর এই জায়গায় যে বাংলাদেশের সঙ্গে গত দশ বছরে, বিশেষত গত আট নয় বছরে আমরা ভারত এবং চীনের সম্পর্কের ব্যাপক উন্নতি লক্ষ্য করেছি এবং সেই প্রেক্ষাপটই অনেকেই আশা করেছিলেন, এবং যারা আশা করেছিলেন তাদের মধ্যে আমাকে আপনি ধরতে পারেন, অন্তত পক্ষে ভারতের ক্ষেত্রে, যে ভারত হয়তো এই ক্ষেত্রে একটি ইতিবাচক ভূমিকা নেবে। ইতিবাচক এই অর্থে যে ভারত হয়তো প্রত্যক্ষভাবে সরাসরিভাবে মিয়ানমারের যে পরিস্থিতি এবং মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর যে অত্যাচার নিপীড়ন হচ্ছে এবং যেটাকে জাতিগত নিধন বলা হচ্ছে তার বিরুদ্ধে কথা বলবে, কিন্তু সেটা ভারত বলেনি। পরে ভারত তার অবস্থানে খানিকটা সফটেন করেছে, আমি বলবো খানিকটা নরম করেছে, কিন্তু তারপরও তাদের অবস্থান খুব যে বাংলাদেশের অনুকূলে তা নয়। কিন্তু মনে রাখতে হবে যে এরা জাতীয় স্বার্থ বিবেচনা করেই তারা করছে, এবং যেটা খানিকটা প্রশ্নকর্তা তুলেছেন সেটা হচ্ছে যে এইখানে যে ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে, সেই ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় ভারত মনে করছে যে চীনকে বা চীনের প্রভাব বলয় থেকে মিয়ানমারকে বের করে আনতে হলে তার বড় রকমের উপস্থিতি দরকার এবং সেটা তারা করতে চাচ্ছে। এবং সেই সমস্ত বিবেচনায় দেখা যাচ্ছে যে আসলে ভারত এবং মিয়ানমার, ভারত এবং চীন মিয়ানমারের পক্ষে দাঁড়িয়েছে, রাশিয়াও দাঁড়িয়েছে, সেটাও আমাদের উল্লেখ করতে হবে, এবং অন্যান্য আরো অনেক দেশ আছে যারা দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ কি করতে পারে, যে যেটা জাতিসংঘ কি করতে পারে বলে উনি প্রশ্নটা তুলেছেন। জাতিসংঘ খুব, আমরা যে সমস্ত ইতিহাস জানি আর কি, ইতিহাস মানে হচ্ছে গত কয়েক বছরের ঘটনাই তো এই যে জাতিসংঘের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া যায়নি। এই বছরও যখন আলোচনার জন্য ব্রিটেন,
সুইডেন এবং ব্রিটেন,
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মাস কয়েক আগে ব্রিটেন যখন উদ্যোগ নিয়েছে, সেই আলোচনা একটা বিবৃতি পর্যন্ত দেওয়া যায়নি। কিন্তু তার অর্থ এই নয় যে জাতিসংঘ একেবারেই কিছু করতে পারবে না। জাতিসংঘের একটা দিক হচ্ছে রাজনৈতিক দিক, অর্থাৎ সিকিউরিটি কাউন্সিলের প্রশ্ন, আরেকটা দিক কিন্তু হচ্ছে হিউম্যানিটেরিয়ান দিক। জাতিসংঘের তো কেবলমাত্র সিকিউরিটি কাউন্সিল নয়, জাতিসংঘ জেনারেল অ্যাসেম্বলি এবং জাতিসংঘের অন্য যে সমস্ত ইউনিটগুলো আছে, যার মধ্যে ইউএনএইচসিআরও অন্তর্ভুক্ত। ফলে জাতিসংঘের একটা ভূমিকা থাকবেই, থাকতেই হবে, এবং সেটার জন্য মোবিলাইজেশন যেটা, সেই মোবিলাইজেশনটা আসলে দরকার হবে বাংলাদেশের পক্ষ থেকে উদ্যোগের মধ্য দিয়ে, বাংলাদেশকে অন্যান্য দেশগুলোকে সাথে নিয়ে জাতিসংঘের উপর চাপটা তৈরি করতে হবে। এবং এখন হয়তো আপাতত আশু বিবেচনা হয়তো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে খুব যে ইতিবাচক কিছু আসবে আমি তা আশা করছি না।
আজ বৈঠক হওয়ার কথা রয়েছে,
দিনের আরো পরের দিকে, আপনি তো ওয়াশিংটন এলাকা ওই টাইম জোনের মধ্যে আছেন, আর কিছু দিনের পরের দিকে। আমি আমি খুব আশাবাদী নই যে ওখান থেকে খুব একটা বড় রকম কিছু বেরিয়ে আসবে, কিন্তু এটা আন্তর্জাতিকীকরণ হচ্ছে তো, এবং সেদিক থেকে বাংলাদেশের উদ্যোগটা আরো বেশি দরকার। আর এটা একদিনেই হবে এরকম মনে করার কোনো কারণ নেই, কূটনীতি হচ্ছে দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার, সাস্টেইনড এফোর্ট এর দরকার, এবং সেটা যদি হয় তাহলে সম্ভব হবে। সর্বশেষ প্রশ্ন যেটা, সেটা আসলে যারা গ্রাউন্ডে আছেন তারা বলতে পারবেন।
আমার মনে হয় কেরামতুল্লাহ বিপ্লবের কাছে যায় এই প্রশ্নে। আপনি তো একেবারে সরজমিনে এখন ওখানে অবস্থান করছেন, তো এই দিদারুল ইকবাল প্রশ্ন করেছেন যে পুনর্বাসনের জন্য কোন জায়গা ভালো হবে এবং সন্দীপকে বেছে নেওয়া কতটা যুক্তিসঙ্গত হবে। আপনি এখন কি দেখছেন ওখানকার অবস্থা?
আমি যে জিনিসটা আপনাকে বলতে চাই সেটি হচ্ছে যে আগে মানুষগুলোকে বাঁচাতে হবে। অর্থাৎ আপনি নিশ্চয়ই জানেন যে মিয়ানমার সীমান্তের কৈপারে যেভাবে একের পর এক আমাদের এই মুসলিম মানে যারা এসেছে বাংলাদেশে তাদেরকে হত্যা করা হচ্ছিল, তারা বাংলাদেশ ভূখণ্ডে এসে ঢোকার পরে তারা নিজেদেরকে সেফ মনে করছে, অর্থাৎ তারা বেঁচে গেছে। এই যে একটা মানুষের মৃত্যু থেকে বেঁচে আসার অনুভূতি, এটি আসলে আপনি আমি যারা সরজমিন দেখিনি তারা বুঝতে পারবো না যে ওই মানুষটার চোখে মুখে কি রকমের ছায়া পড়েছে। অর্থাৎ আপনি যখন এই যে কক্সবাজার পার হয়ে গিয়ে উখিয়া থেকে টেকনাপ পর্যন্ত প্রায় 54 কিলোমিটার রাস্তা দুধারে হাজার হাজার মানুষ, নারী পুরুষ বৃদ্ধ, এদের চোখ মুখগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে তারা আসলে কি রকম পরিস্থিতি থেকে এখানে এসছে। অর্থাৎ তাদের চোখের মধ্যে এক ধরনের মানে শান্তি না, প্রশান্তি ভাব, যে না পেটে খাবার না থাকুক, আমি বেঁচে আছি, আমি বাঁচতে পেরেছি। তো আমাদের প্রথম দায়িত্ব কি, আমরা যে দায়িত্বটি নিয়েছি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার এবং আমাদের রাজনৈতিক প্রতিশ্রুতি যে এই মানুষগুলোর দায় দায়িত্ব, তারা যে অন্য কোনো জায়গা থেকে এসলো তাদেরকে আমরা মানবিক সহায়তা দিয়ে বাঁচিয়ে রাখার দায়িত্বটা নিয়েছি, এটি আমার মনে করি যে সবার আগে। তারপরে তাদের রাজনৈতিক সিদ্ধান্ত কি হবে, তারা কোথায় যাবে, কিভাবে সেটেল হবে, এই জিনিসগুলো আমার মনে হয় যে দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক কিংবা রাজনৈতিক আন্তর্জাতিক আলোচনার মধ্যে আসতে পারে। একটি জিনিস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে ঘোষণা দিয়ে গেছেন, আপনি জানেন যে গত কাল তিনি এখানে একটি জনসভা করেছেন এবং সেখানে তিনি কিন্তু প্রকাশ্যেই ঘোষণা দিয়েছেন যে তাদেরকে আমরা মানবিক সহায়তা দিয়ে রাখবো এবং এদেরকে ফেরত পাঠানোর জন্য তিনি আন্তর্জাতিক বিশ্বের সহযোগিতা চেয়েছেন, জোর দাবি জানিয়েছেন তিনি। সর্বোপরি যে কথাটা আমি আপনাকে বলি, আজকে এখানে 3:00 থেকে 9:30 পর্যন্ত আমি প্রায় 22 কিলোমিটার রাস্তায় এবার ওপর ঘুরেছি। আমি একটি ট্রাকে উঠেছিলাম, প্রাণবাহী ট্রাক, এটি প্রবাসী এক ভদ্রলোক, তার নাম শহীদ ইসলাম পাপু এবং তার স্ত্রী সেলিনা ইসলাম, তারা দুজন মিলে একটি ট্রাকে করে ত্রাণ সামগ্রী এনেছেন। সেখানে প্রায় 2000 মানুষের জন্য ত্রাণ সামগ্রী ছিল। যখন ওই ত্রাণ সামগ্রীটি এখানে পানবাজার নামে একটি জায়গায় রয়েছে যার দুপাশে মিলে প্রায় 150,000 শরণার্থী রোহিঙ্গা আশ্রয় নিয়েছে, সেখানে বিতরণ করা হচ্ছিল, এমন পরিস্থিতি দাঁড়িয়ে গেল যে ওই ট্রাকটি নিয়ে যারা বিতরণ করতে এসেছিলেন তাদেরকে ওই জায়গা থেকে পালিয়ে যেতে হয়েছে। তার মানে মানুষের মধ্যে চাহিদা পণ্য সামগ্রী, বিশেষ করে মাথার উপর দেওয়ার জন্য ছাউনি, তারপরে খাবার জন্য কিছু খাবার, শুকনো হোক কিংবা ভেজা হোক যেভাবেই হোক, তারপরে তাদের বিছিয়ে শোবার মতো একটি বিছানা, মাদুর কিংবা পলিথিন, আর পানি রাখবার মতো কোনো একটি পাত্র, এই সামান্য চাহিদা যার সবকিছু মিলিয়ে 2,500 বা 3,000 টাকার পণ্য সামগ্রী পেলে তাদের জীবনটা কিন্তু আপাতত বেঁচে যায়, না হলে এই মানুষগুলো সারাদিন পানিতে ভিজছে, বৃষ্টিতে ভিজছে, রোদে পুড়ছে, এবং রাত হলে তারা এসে এই যে কক্সবাজার এবং টেকনাফের যে মহাসড়ক তার দুপাশে 1 হাঁটু পরিমাণ কাদা, মানুষের পায়ের মানে পাড়ায় পাড়ায় এখানে 1 হাঁটু পরিমাণ কাদা জমে গেছে, এই কাদার মধ্যে মানুষ বসে আছে। আপনি চিন্তা করুন, একটি মানুষ যখন তার স্বাভাবিক কোন জীবনযাত্রা থাকে তখন এভাবে সে থাকতে পারে কিনা? তো এই যে মানুষগুলোকে আমরা মানবতা দেখিয়ে কক্সবাজারের মানুষ, সারা দেশের মানুষ কিন্তু ট্রাকে ট্রাকে এখন ত্রাণ নিয়ে আসছেন, কেউ চাল আনছেন, কেউ জিরা আনছেন, কেউ গুড় আনছেন, কেউ মুড়ি আনছেন, মানে যে যেভাবে পাচ্ছেন, এক ধরনের কি বলবো মানবতার বিপ্লব হয়েছে ঢাকা কক্সবাজারের এই অংশটাতে। আপনি আমি যখন আসি তখন ত্রাণবাহী ট্রাক বিভিন্ন সংগঠন ব্যক্তি প্রতিষ্ঠান
সাতক্ষীরা
থেকে বলুন মমিনউদ্দিন, এই রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হচ্ছে, আপনি কি বলতে চান?
রোহিঙ্গা সংকটে বাংলাদেশ যে মানবিক একটি সহায়তার জায়গায় সাড়া দিয়েছে এর জন্য বাংলাদেশ সরকারকে অবশ্যই কৃতজ্ঞতা জানাই। কিন্তু একটি বিষয় হচ্ছে যে বিচ্ছিন্ন ভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে ত্রাণ সামগ্রী যাচ্ছে, এখন এই ত্রাণ সামগ্রী আসলে যারা ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছে তারা কতটুকু দায়িত্ব নিয়ে ত্রাণ সামগ্রীগুলো সংগ্রহ করছে, এবং কক্সবাজার এলাকায় যাওয়ার পরে সেখানে ত্রাণ সামগ্রী বিতরণের ক্ষেত্রে তারা নিজেদের স্বাধীনতা পাচ্ছে না কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে এগুলো দেওয়ার পরে একটি পরিকল্পিত বা সুশৃঙ্খল ভাবে বিতরণ করা হচ্ছে, এই ধরনের কোন বিষয়গুলো কিন্তু গণমাধ্যমে আসছে না। এখন আমি মনে করি যে রিকগনাইজড প্রতিষ্ঠান যেগুলো সরকারি বা বেসরকারি তাদের মাধ্যমে বা সরকারের যে নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যদি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ত্রাণ সামগ্রী গুলো কক্সবাজার যায় এবং সেখানে জেলা প্রশাসন সহ সরকারের উদ্যোগ কর্তৃপক্ষের মাধ্যমে বিতরণ করা হয়, আমার মনে হয় যে ত্রাণ সংগ্রহের ব্যাপারটিও স্বচ্ছতা পাবে, আবার বিতরণের ব্যাপারেও।
হাজারো মানুষ আসছেন ত্রাণ দিতে, তার সমন্বয় কি করবেন? আমি জানি যে কক্সবাজার জেলা প্রশাসন বিষয়টি মনিটরিং করছে এবং বলা হয়েছে যে বেসরকারি ত্রাণ যারা দেবেন তারা যাতে ওখানকার একটি মনিটরিং কেন্দ্রে সুতরাংবিভক্ত করে যান। তাহলে এই যে 3 লাখ থেকে আজকে 4 লাখ রোহিঙ্গা শরণার্থী দাঁড়িয়েছে, নতুন আসা পূর্ণ আছে প্রায় 5 লাখ, 9 লাখ রোহিঙ্গা শরণার্থী যাদের ক্যাম্পে ছিলেন তারাও রিলিফের জন্য কিন্তু এখন বেরিয়ে এসেছেন রাস্তায়। তো একটি উপজেলায় কিংবা 2টি উপজেলার রাস্তার উপর 9 লাখ মানুষকে কি একটি উপজেলা প্রশাসন কিংবা জেলা প্রশাসনের
পক্ষে সম্ভব? খুবই কঠিন ব্যাপার এটা।
আচ্ছা, সেক্ষেত্রে যে হতে পারে আমার যদি সাজেশন সাংবাদিক হিসেবে,
আচ্ছা আমি খুশু একটু বলতে চান ওই ম্যানেজমেন্টের বিষয়টা, জি বলুন।
আমি দুটো বিষয় একটু বলতে চাচ্ছি, যে যে বিষয়টি পরে এসছে এই বিষয়টাই আমি একটু পরে বলি। আগে বিদারুল ইকবাল যে প্রশ্ন করেছিলেন যে ভারত এবং চীন কেন মিয়ানমার সমর্থন দিয়েছে, এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং তারপর আলী রিয়াজ কিছুটা উল্লেখ করেছেন, এখানে সুস্পষ্ট ভাবে দেখতে হবে যে চীন এর সাথে মিয়ানমারের সম্পর্ক দীর্ঘদিনের, এবং বিশেষ করে রাখাইনের যে রাজ্যে তাদের একটা স্পেশাল ইকোনমিক জোন আছে এবং অন্যান্য ইকোনমিক জোন আরো বেশ কিছু এলাকা মানে নিয়ে তারা করার চেষ্টা করতো। একটা কি 2 নম্বর হচ্ছে যে সুচের একটা পোর্ট আছে যে এটা হচ্ছে রাখাইনের মধ্যে, এটা ভারতের মানে ভারত এটা দেখভাল করে এবং ভারতেরই পোর্ট এটা। এই এই দুটো মানে হচ্ছে বাণিজ্যিক বিষয়, এবং রাজনৈতিক বিষয় যেটা আছে যে ভারত মহাসাগর কেন্দ্রিক যে রাজনীতি আছে এখানে ভারত এবং চীনের যে প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা আছে এই এক্ষেত্রে একটা বড় বিষয়। আর তৃতীয় আর একটা বিষয় হচ্ছে যে মিয়ানমারকে পক্ষে রাখতে পারাটা ওই রাজনৈতিক যে কথাটা বললো এই ক্ষেত্রে খুব প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ। প্রশ্নে আসি আমি আপনাদের
ত্রাণ বিতরণের
সাহায্যের ক্ষেত্রে, আমি একটু আগেই বলছিলাম যে সুসমন্বিত মানে দূরে থাক সমন্বিত কোনো ব্যবস্থাই এখানে গড়ে ওঠেনি। কারণ আর একটা যে বিষয় যে যিনি পরবর্তীতে প্রশ্ন করেছেন তিনি সঠিকভাবেই বলেছেন যে এই যে ত্রাণগুলো যায় এখানে যারা আপনার ধরেন এখানে বিষয়টা দেখতে হবে যে সব মানুষ যে রাস্তায় দাঁড়িয়ে আছে তা না, পাহাড়ের মানুষ আছে, এই নতুন যারা এসছে তারা পাহাড়ে স্থান করে নিয়েছেন। কারণ এই জায়গায় দুটো দিক দিক দেখতে হবে, একটা হচ্ছে যে তার থাকার জায়গা নিশ্চিত করা এবং দ্বিতীয় হচ্ছে ত্রাণের বিষয়টা। এখন দেখা যাচ্ছে যে যারা রাস্তায় দাঁড়িয়ে আছে তারা ত্রাণ পাচ্ছেন, আবার এখানে কিন্তু আরেক ধরনের মানে ঝামেলা হচ্ছে যে এমন বহু পরিবার আমি নিজে দেখেছি এবং তাদের সাথে কথা বলেছি, তাদের কোনো পুরুষ সদস্য আসে নাই। এই মহিলাদের পক্ষে কিংবা শিশুদের সাথে নিয়ে একজন মহিলার পক্ষে পুরুষের সাথে তথ্যাদস্তি করে হুড়ুহুড়ি করে প্রাণ নেওয়াটা খুব কঠিন হয়ে যায়। এখানে আমি কোন সমন্বয়, এই যে মানে শত শত যে ট্রাক আসছে কিংবা মাইক্রোবাস আসছে এমনি গাড়ি যে আসছে, আমি শামলাপুর বলে একটা জায়গায় রোববার রাতে মানে সন্ধ্যার পরে 8টার দিকে দাঁড়িয়েছিলাম, আমি দেখলাম যে একজন ভদ্রমহিলা তিনি প্রাণ দিতে আসছেন, কিন্তু তার হাতে এত কম সাহায্য ছিল যে তাকে শেষ পর্যন্ত ঘেরাও করে ফেলা হলো এবং আমরা ওখানে যাওয়ার সাথে সাথে আমাদেরও ঘেরাও করে ফেলা হলো যে আমরা আমাদের খাওয়ার চাই, আমরা এতদিন ধরে খাওয়ার পাচ্ছি না। কাজেই এখন একটা বিষয় মানে ওখানে যে ত্রাণ, সরকারি ত্রাণ এখনো শুরু হয়নি এবং ইউএনএইচসিআর এর যে কথাটা বলা হচ্ছে যে ইউএনএইচসিআর বা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম অন্যান্য যে ইউএন এজেন্সি যেগুলো আছে, জাতিসংঘের যে সংস্থাগুলো আছে, তারা একটা মোটামুটি সমন্বয় করে একটা ক্যাম্প ভাগ করে নিয়েছে, কিন্তু ক্যাম্পের বাইরেই হচ্ছে অধিকাংশ মানুষ এবং এমন এমন জায়গা আছে যে জায়গাগুলো দুর্গম এবং তারা রেজিস্টার্ড না। কাজে রেজিস্টার্ড না হলে ইউএন এজেন্সি অর্থাৎ ইউএনএইচসিআর থেকে শুরু করে অন্যান্য যে সংস্থাগুলো, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এবং অন্যান্য যে সংস্থাগুলো, তারা কিন্তু তাদের নিজস্ব রেজিস্টার্ড ক্যাম্পগুলোতেই মোটামুটি ব্যবস্থা করছে এবং আনরেজিস্টার্ড ক্যাম্পগুলোর জন্য তারা স্বল্প সাহায্য দিতে পারছে, কারণ ততটা সাহায্য নাই। আজকেই প্রথম ইউএনএইচসিআরের দুটো প্লেন সকালে ঢাকায় নেমেছে এবং এটা এখন ট্রাকের মধ্যে উঠবে, তারপরে আসলে কিন্তু রিলিফ ওয়ার্ক শুরু হবে এবং বাংলাদেশ গভর্নমেন্টের কিন্তু কোন ত্রাণ এখনো শুরু হয়নি। এখানে একটা সমস্যা রয়ে গেছে, সমস্যাটা হচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্ট বলছে, প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা এবং ওই বক্তব্য আমি শুনেছি, ওইখানে আমি ছিলাম, প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা একটা জায়গায় তাদের মানে এই মানবিক সহায়তা তাদের থাকতে দেবো এবং মানবিক সহায়তা অব্যাহত থাকবে। কিন্তু এই এতদিন হয়ে গেল 25 তারিখ থেকে শুরু করে এবং আজকে পর্যন্ত যদি আমরা দেখি, এখন পর্যন্ত কিন্তু সরকারি ত্রাণ এটা আসে নাই। না আসলে যে সমস্যাটা দাঁড়ায় মানে ওইখানে দেখলে বোঝা যায় যে আপনি বলছেন যে একটা জায়গায় রাখবেন, কিন্তু মানুষ তো একটা জায়গায় থাকবে না,
মানুষ তো
শরণার্থী হিসেবে এসেছেন বা তারা এখন দেখবেন যে কোন জায়গায় ভালো খাওয়া পাওয়া যাবে, কোন জায়গায় ভালো থাকা যাবে, একটা জায়গায় রাখা এটা খুবই সমস্যার ব্যাপার। এরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, আমি নিজেই দেখেছি যে কক্সবাজারের দিকে হেঁটে চলে আসছে, মেরিন ড্রাইভ এর দিক থেকে এই এমনিদের আরাকান রোড থেকে এরা ভিতরে ঢুকছে। এই জায়গায় যদি আপনার যদি ত্রাণ সাহায্যের ক্ষেত্রে বলি যে এক জায়গায় রাখতে চাইলে এটা পাকিস্তানের যে 1987-88 দিকের যে যুদ্ধ হচ্ছিল আফগানিস্তানে, ওই সময় কিন্তু লক্ষ লক্ষ আফগান জনগণ পাকিস্তানের মধ্যে ঢুকে পড়েছিলেন এবং তারা কিন্তু পুরো পাকিস্তান জুড়ে ছড়িয়ে পড়েছিল এবং বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছিল। এটা আমি পরে বলবো, আমি যদি সুযোগ দেওয়া হয়।
আচ্ছা, আমি একটু ছোট্ট একটু বিরতি
নিই, আমি শুধু ছোট্ট একটু কথা বলে নিতে চাই যদি সুযোগ থাকে আর কি আমার পুষ্টভাইয়ের সাথে। সেটা হচ্ছে যে আমি তো লিবিয়ার যুদ্ধের সময় সেখানে ছিলাম, লিবিয়া তিউনেশিয়া বর্ডারে সব মিলিয়ে প্রায় 3 লাখ মানুষের একটি ক্যাম্প করা হয়েছিল, যেখানে সাপোর্ট করেছে IOM, UNHCR সহ ইসলামিক এইড সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। তো সেখানে যে কাজটা করা হয়েছিল, প্রথমেই সমস্ত লোকগুলোকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হয়েছিল, যাতে একটা টেরিটরির মধ্যে তারা থাকে আর কি, সেটা 5 বর্গ কিলোমিটার হতে পারে, 10 বর্গ কিলোমিটার হতে পারে, কিন্তু এখানে যে বিস্তৃতি 50 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে রোহিঙ্গা শরণার্থীরা, সেক্ষেত্রে যে কোনো অর্গানাইজেশনের পক্ষেই এখানে কিন্তু এই রিলিফ ওয়ার্কগুলো করা সম্ভব না। এই মানুষগুলোর কাছে পৌঁছাতে গেলে, এই 10 লাখ বা 5 লাখ মানুষের কাছে পৌঁছাতে গেলে আপনাকে 20,000 হয়তো স্বেচ্ছাসেবী কর্মীকে সাজিয়ে নিতে হবে। তো এত সংখ্যক কর্মী কোনো বাহিনীর পক্ষে এখানে ডিপ্লয় করা বা তাদেরকে দিয়ে রিলিফ প্রোগ্রাম করা,
তাদের ব্যবস্থাপনার দক্ষতাও দরকার। হ্যাঁ,
আচ্ছা, ছোট্ট একটা বিরতি নিয়ে আমি ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী একটা রিপোর্ট পাঠিয়েছেন, মেজর জেনারেল মনিরুজ্জামানের বক্তব্য, মানে এই রোহিঙ্গা শরণার্থীর ব্যাকগ্রাউন্ড কেন, সিকিউরিটি বিষয় কি, এইসব নিয়ে শুনে তারপরে অধ্যাপক আলী রিয়াজের একটু বিশ্লেষণ শুনতে চাইব।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
আচ্ছা, এই রোহিঙ্গা শরণার্থীদের বিষয়, মিয়ানমার বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদের আশঙ্কা এই সমস্যার কারণে হতে পারে, এরকম আশঙ্কার কথা ব্যক্ত করেছেন জেনারেল মনিরুজ্জামান। আপনারা জানেন তিনি একজন নিরাপত্তা বিশ্লেষক, আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক। আমাদের মতিউর রহমান চৌধুরী তার সঙ্গে কথা বলেছেন। আমরা এই রিপোর্টটি একটু লম্বা, 4 মিনিটের মতো, শুনে তারপরে এটার বিশ্লেষণ শুনব।
ভয়েস অফ আমেরিকাকে তিনি বলেন, এটা নিঃসন্দেহে বলা যায় রোহিঙ্গা সমস্যা জাতীয় নিরাপত্তার জন্য একটা বড় ধরনের হুমকি। কি কারণে তার কাছে এমনটা মনে হয়?
বর্তমানে যে রাখাইন প্রদেশ থেকে যে শরণার্থী বাংলাদেশে বিপুল সংখ্যায় প্রবেশ করছে এবং ইতিমধ্যে এর আগেও প্রায় 5 লাখের উপরে শরণার্থী বাংলাদেশে অবস্থান করছিল, এই শরণার্থী আসার কারণে যেটা দেখা যাচ্ছে সে অঞ্চলে যেভাবে এখানে ব্যবস্থাপনা থাকা প্রয়োজন ছিল সেটা করা দুর্বল হয়ে পড়ছে এবং অনেক ক্ষেত্রে এটা করা সম্ভব হচ্ছে না। এখানে যেটা আশঙ্কা করা যাচ্ছে যে বর্তমানে রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের উপর যে ধরনের মানবিক অত্যাচার করা হচ্ছে, বিভিন্ন ভাবে তাদেরকে যেভাবে বিতরণ করা এখান থেকে তাড়িয়ে বের করে দেওয়া হচ্ছে, তার কারণে এখানে বেশ কিছু সংখ্যক লোক দিয়ে তারা একটা রেজিস্ট্যান্স গ্রুপ তৈরি করেছে যেটার নাম হচ্ছে আরসা, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি। এর আগে আমরা দেখেছিলাম সেখানে হারাকাল আল ইয়াকিন নামে একটা সংগঠন তারা সৃষ্টি করেছিল, বর্তমানে আরসা সৃষ্টি করার পরে হারাকাল আল ইয়াকিন তাদের সাথে একাত্মতা প্রকাশ করে তার সাথে একসাথে মিলে কাজ করছে এবং গত 25 আগস্টে সেখানে তারা প্রায় 30টি পুলিশ ফাঁড়ির উপর মিয়ানমারের ভিতরে তারা অভিযান চালায় এবং অনেক ক্ষেত্রে তারা সাফল্যের সাথে সেই অভিযান চালাতে সক্ষম হয়েছিল মংডো এলাকাতে, এবং 2টো পুলিশ ফাঁড়ি ছাড়াও 2টো সেনা ছাউনিতেও তারা আক্রমণ চালায়। এর থেকে বোঝা যাচ্ছে তাদের সক্ষমতা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমরা বিশ্লেষণে দেখতে পাচ্ছি যে তাদের যারা নেতৃত্ব দিচ্ছে তারা সৌদি আরবে অবস্থান করছে এবং অন্যান্য যারা নেতৃস্থানীয় ব্যক্তিত্ব আছে মধ্য পর্যায়ে এবং নিম্ন পর্যায়ে তারা আঞ্চলিকভাবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান বিভিন্ন দেশের সাথে সংযোগ স্থাপন করেছে এবং বিভিন্ন জায়গা থেকে তারা প্রশিক্ষণও লাভ করেছে। কাজে দেখা যাচ্ছে যে এই সংগঠনটি বা এই যে গোষ্ঠীটা সৃষ্টি হয়েছে এটা সন্ত্রাসের শুধু আঞ্চলিকভাবে না, তারা আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ স্থাপন করেছে এবং সৌদি আরব থেকে তাদের যে প্রাথমিক অর্থ প্রয়োজন ছিল সেটাও তারা সৌদি আরবের মাধ্যমে তারা পেয়েছিল। এবং ইদানিং যেটা আরো উদ্বেগের বিষয় হয়েছে যে বিভিন্ন জায়গা থেকে তাদের সাথে বিদেশি যোদ্ধারা একাত্মতা প্রকাশ করছে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে চেচেন যোদ্ধারা তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে এবং বলেছে তারা এই কজের জন্য তারা এখানে এসে তাদের সাথে সহযোদ্ধা হিসেবে কাজ করতে চায়। ইদানিংকালে ইন্দোনেশিয়া থেকে বেশ কিছু ভিডিও তারা রিলিজ করেছে বিভিন্ন সংস্থা এবং দেখা যাচ্ছে যে ইন্দোনেশিয়ার কিছু আছে অঞ্চলে এবং অন্যান্য অঞ্চলে বেশ কিছু জায়গায় ক্যাম্প স্থাপন করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই সংগ্রামের সাথে।
আমার মনে হয় মেজর জেনারেল মনিরুজ্জামানের বক্তব্যের মূল অংশ আমরা ধরতে পেরেছি। অধ্যাপক আলী রিয়াজ, আমি আপনার বিশ্লেষণ শুনতে চাচ্ছি যে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি 25 আগস্ট যে হামলাগুলো করেছিল, 30টি পুলিশ ফাঁড়ি, 2টি সেনা ছাউনি সহ, তো এরা সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, চেচেন এইসব দেশের মদত পুষ্ট, এরকম মন্তব্য করলেন। এবং এই সমস্যা, রোহিঙ্গা সমস্যা যদি দীর্ঘস্থায়ী হয়, এর পেছনের কারণ যেটি বাংলাদেশ বার্মার সীমান্তে খুব আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল হয়ে উঠতে পারে, এরকম আশঙ্কার কথা বলেছেন জেনারেল মনিরুজ্জামান। আপনি কি মনে করেন?
দেখুন, এই আমরা তো এটা জানি যে কোনো পরিস্থিতিতে এই ধরনের যখনই বিভিন্ন রকম জাতীয়তাবাদী আন্দোলন হয়েছে, গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, এর মধ্যে উগ্রপন্থীরা তাতে অংশগ্রহণ করেছে এবং শেষ পর্যন্ত সেভাবে সেটাকে পরিচালিতও করেছে। এবং রোহিঙ্গাদের ক্ষেত্রে অতীতেও এই ধরনের সংগঠন ছিল, ফলে সে আশঙ্কাটা থেকেই যায়, সে আশঙ্কাটা থেকে যায়। আরসার ব্যাপারে এই ধরনের প্রশ্ন কিছু আছে? অবশ্যই আছে। হ্যাঁ, আচ্ছা, আমি কে যেন কথা বলছেন, আমি আসলে ঠিক শুনতে পাচ্ছি না, এটা কি একটু ইসে করা যায়? কোন একটা
কোন শ্রোতা কি লাইনে আছেন? একটু কথা শুনতে পাচ্ছি, শব্দটা কি? আমার মনে হয় থেমেছে।
আচ্ছা, তো আরসার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে, হ্যাঁ, আমরা এই সমস্ত তথ্যগুলো পাচ্ছি যে যেগুলো আসলে খানিকটা শঙ্কিত করে, কিন্তু এই সিকিউরিটি, এই আশঙ্কা, এই আশঙ্কার কারণে আপনি আমার মনে বিক্ষ হতে পারেন না। সেটা হচ্ছে এক নম্বর বিষয়, যে লক্ষ লক্ষ মানুষ এসে উপস্থিত হয়েছে, তারা তো আসলে আশা করে না এবং তারা আসলে ব্যাপকভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছে, এবং এই নির্যাতন নিপীড়নের কারণে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে তারা আসলে তার শিকার হয়েছেন। হ্যাঁ, তো এখন অবশ্যই এর একটা নিরাপত্তার দিক আছে, যদি বাংলাদেশে এই অবস্থা অব্যাহত থাকে এবং এই অঞ্চলে এইরকম সংগঠন উপস্থিত থাকে, যদি নাও থেকে থাকে, আরসার সাথে যে সংযোগের কথা বলা হচ্ছে, যদি অতীতে নাও থেকে থাকে, ভবিষ্যতে সেটা তৈরি হওয়া কোনো বিচিত্র ব্যাপার না। বিশেষ করে যে ক্ষেত্রে আমরা জানি যে আসলে বিভিন্ন ভাবেই ওই অতীতে ধরুন আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন কিংবা এই ধরনের প্রচুর বিভিন্ন রকম সংগঠন তো আমরা দেখতে পেয়েছি কোনো উপস্থিত আছে, এই কারণেই আসলে আঞ্চলিক এবং বৈশ্বিক উদ্যোগটা প্রয়োজন, যে যাতে করে এই রকম পরিস্থিতিকে বা এই পরিস্থিতির সুযোগ গ্রহণ করে ভায়োলেন্ট এক্সট্রিমিস্ট অর্গানাইজেশন যারা আমাদের, আমরা যাদেরকে বলি, তারা যাতে সুযোগ গ্রহণ করতে না পারে। ইন্টারন্যাশনাল টেরোরিস্ট বা ট্রান্সন্যাশনাল টেরোরিস্ট অর্গানাইজেশন, তারা তো সুযোগ খুঁজবেই, খোঁজারই কথা, তারা যাতে এই সুযোগগুলি গ্রহণ করতে না পারে সেটা নিশ্চয়তার বিধান করার উপায় কি, সমস্যাটার সমাধান করা। এবং এই যে এতক্ষণ ধরে যারা গ্রাউন্ড রিপোর্টিং এ আছেন, যারা, তারা যেটা বলছেন যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, এগুলি খুব উদ্বেগজনক, উদ্বেগজনক যে মানবিক দিক থেকে উদ্বেগজনক এবং নিরাপত্তার বিবেচনায় উদ্বেগজনক, এবং আপনি ধরেন এনভায়রনমেন্টাল অর্থে, একেবারে পাবলিক হেলথ অর্থে এবং সাধারণ লোকজনের বেঁচে থাকার অর্থে আমরা এগুলি নিয়ে উদ্বিগ্ন হতে বাধ্য। ফলে যে কনসার্টেড এফার্টটা দরকার, সেই কনসার্টেড এফার্টটা আসলে গ্রাউন্ডে দরকার, প্রথম মানবিক কারণে, এবং যাদেরকে আপনি, আমরা এই এই যে শরণার্থী হিসেবে এসছেন তারা খুব ডেসপারেট অবস্থার মধ্যে আছে, এটা আমাদের মনে রাখতে হবে, ডিসপেয়ার এর মধ্যে আছেন, তাদের সামনে আসার কোনো লক্ষণ নেই। কিন্তু কারণ এই যে একটু আগে আপনি, আপনাদের একজন শ্রোতা প্রশ্ন করেছেন এবং সর্বত্র আলোচিত হচ্ছে যে আসলে ইন্টারন্যাশনাল কমিউনিটি সম্ভবত কিছুই করবে না, ভারত কিছু করবে না, রাশিয়া কিছু করবে না, চীন কিছু করবে না, বাংলাদেশ আসলে ওই অর্থে মানবিক সাহায্য করার বাইরে কিছু করতে পারে না। এগুলি তো ডেসপারেশন তৈরি করে, এক ধরনের হতাশা তৈরি করে, ডিসপেয়ার তৈরি করে যে আসলে কিছু করার নেই। তো এই ধরনের পরিস্থিতির সুযোগ তো গ্রহণই করতে পারে যে কোনো রকম, আপনি ডেসপারেট লোকজনকে যখন বলবেন যে এটা ছাড়ার উপায় নেই, সেই উপায় তৈরি করতে পারে। আর আরসার বিষয়ে যেটা, এই পর্যন্ত যতদূর তথ্য দেখা যাচ্ছে আরসার আসলে শক্তি হিসেবে খুব বেশি শক্তি নেই কিন্তু, মানে, এবং যে সমস্ত ওয়েপেন্স তারা ব্যবহার করেছে খুব প্রিমিটিভ ওয়েপেন, যদি এতটাই যোগাযোগ থাকবে তাহলে সৌভাগ্য যে এখন পর্যন্ত তাদের হাতে প্রিমিটিভ ওয়েপেন। আর আরসার এই প্রেক্ষাপটটা শুধুমাত্র আরসাকে একটা ইসলামিস্ট মিলিটেন্ট অর্গানাইজেশন হিসেবে দেখার পাশাপাশি আমাদের মনে রাখতে হবে যে গোটা মিয়ানমারে বিভিন্ন রকম আসলে ইনসার্জেন্সি কিন্তু চলছে, এর মধ্যে আরেকটা ইনসার্জেন্সি অ্যাড হয়েছে, তাই না? এখন এই এই শুধুমাত্র আলাদা করে কি আরসাক, আলাদা করে কি রাখাইনদের ব্যাপারটা, মানে, আমরা বিবেচনা করব নাকি অন্যগুলিও বিবেচনায় রাখবো, যে আসলে সামগ্রিকভাবেই যে মিয়ানমারে যে ইনসার্জেন্সিগুলি চলছে এবং তার যে ডিমেনশন সেটা কি একেবারেই আমরা বাদ দিয়ে দেবো? আমার কাছে তা মনে হয় না, কি সেটা মাথায় রাখতে হবে। বিশেষ করে মানে যেটা হয়েছে যে এই এই এথনিক গ্রুপগুলোর মধ্যে বিশেষ করে রোহিঙ্গাদের ক্ষেত্রে তাদের যেহেতু সিটিজেনশিপের রাইটটা পর্যন্ত নাই, এবং তারা পারসিকিউটেড হয়েছে, স্টেটলেস একেবারে সেটা পরিণত হয়েছে, জনগোষ্ঠীতে পরিণত হয়েছে। ইন্টারন্যাশনাল কমিউনিটিকে তিনভাবে আগাতে হবে আর কি আমার কাছে মনে হচ্ছে। একটা হচ্ছে হিউম্যানিটেরিয়ান আসপেক্ট, যেটা ইমিডিয়েটলি এবং তারও কনসার্টেড এফার্টটা হচ্ছে ইউএনএইচসিআরকে নিতে হবে। সেই জন্যই জাতিসংঘ বলতে আমি কেবলমাত্র সিকিউরিটি কাউন্সিল বুঝি না, এবং সেটাও বাংলাদেশকে করতে হবে। দুই নম্বর ব্যাপারটা হচ্ছে যে হিউম্যানিটেরিয়ান আসপেক্টের বাইরে হচ্ছে যে এই যে সিকিউরিটি থ্রেট যাতে গোটা এলাকাটাকে আগুনের মধ্যে ফেলে না দেয়, সেই জন্য দরকার হচ্ছে রিজিয়নাল এবং গ্লোবাল এফোর্ট, এবং সেটা চীন এবং ভারতকে বোঝানো দরকার যে আসলে বিপদটা তাদের জন্য কিন্তু তৈরি হতে পারে। আমি বলছি না আমি সিকিউরিটাইজ করতে চাই না, আমি সকলকে মানে সন্ত্রাসী জঙ্গি বলে চিহ্নিত করার বিরুদ্ধে, রেফিউজিদের এরকম চিহ্নিত করা একটা অমানবিক কাজ তো, কিন্তু এর মধ্যে সুযোগটা তৈরি হতে পারে, সেই আশঙ্কাটা আমরা দেখতে পাচ্ছি। সেটা ভারতের বোঝা দরকার, চীনের বোঝা দরকার, ওই অঞ্চলে আসিয়ানের সদস্য দেশগুলোর বোঝা দরকার যে বিপদটা আসলে কোথায় গিয়ে যেতে পারে। তৃতীয় বিষয় হচ্ছে দীর্ঘমেয়াদী সমাধান। দীর্ঘমেয়াদী সমাধানটা এটা 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 হচ্ছে অবশ্যই মানে মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা, ওই অর্থে যে দীর্ঘমেয়াদী সমাধানটা রাজনৈতিক, ওটা ভেতরে করতে হবে, মিয়ানমারে করতে হবে, এটা এটা বাইরে থেকে বাংলাদেশ করতে পারে না, কিন্তু চাপটা দিতে পারে। এবং তার জন্য একটা স্টেপ কিন্তু হয়েছে, সেটা হচ্ছে আনান কমিশন রিপোর্ট। এটা পারফেক্ট নয় কিন্তু ইটস পয়েন্ট অফ ডিপার্চার, এইখান থেকে শুরু করা যেতে পারে। এই জায়গাটায় বাংলাদেশকে, এই তিনটে জায়গাতেই বাংলাদেশকে দাঁড়িয়ে কথা বলতে হবে। এই জন্যই বাংলাদেশের সাস্টেইনড, রোবাস্ট এবং খুব পাওয়ারফুল ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভটা দরকার এই তিনটা ফ্রন্টে, যে আমাদের অর্থ দরকার, সাহায্য দরকার, আমরা করছি যতটা সম্ভব। দ্বিতীয় হচ্ছে যে এর বিপদ কেবল আমার ঘরে আসবে না, বিপদ তোমাদের ঘরে গিয়ে উঠতে পারে, এটা আমরা চাই না, কারোর জন্যই সেটা নিরাপদ নয়। আর তিন নম্বর ব্যাপার হচ্ছে যে সমাধান দীর্ঘমেয়াদী সমাধান না হলে 78 থেকে আমরা বারবার দেখতে পাচ্ছি তো, তাই না?
আচ্ছা, আমি একজন শ্রোতা লাইনে আছেন, তার আগে একটুখানি যোগ করতে চাই, জাতিসংঘের তথ্য মতে রোহিঙ্গারা হলো বর্তমানে বিশ্বের সবচেয়ে, আপনি যেটি বললেন যে সিটিজেনশিপ ছাড়া জনগোষ্ঠী,
হ্যাঁ, স্টেটলেস এবং পারসিকিউটেড, সবচেয়ে বেশি পারসিকিউটেড, সবচেয়ে স্টেটলেস।
দীর্ঘমেয়াদি সমাধান করার জন্য তো তাদের একটা পরিচয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে কোথাও হোক, এটি একটি। আর আচ্ছা, আরেকটি বিষয় আমি পরে আনছি, এনামুল হক নামে একজন লাইনে আছেন, তার কথা শুনে আসি। হ্যালো,
আসসালামু আলাইকুম।
জি জি বলুন। ওয়ালাইকুম আসসালাম।
আমি জানতে চাচ্ছি যে গত এক সপ্তাহ আগে এখন আপনার জাতিসংঘের আপনার অধিবেশনে নিরাপত্তা পরিষদের যে একটা বৈঠক হতে চাইছিল,
সেখানে আজকে বৈঠকটি হওয়ার কথা,
এবং কি আজকেও তো জাতিসংঘের আপনার নিরাপত্তা পরিষদের একটা বৈঠক হচ্ছে, এবং কি সেখানে যদি আপনার এই যে আপনার আমাদের দেশের 47 দেশের কূটনৈতিকেরা ওইখানে গেছেন এবং কি সশক্ষে দেখে আছেন, উনারা যে যার যে অবস্থান থেকে ওইটা চাপ প্রয়োগ করতে বলা হচ্ছে এবং কি করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু চীন যদি সেখানে ব্যাটো দেয় তাহলে আসলে কি উনারা কি ওই সঠিকভাবে যে চাপটা প্রয়োগ করার সেটা কি প্রয়োগ করতে পারবেন বলে মনে হয়?
জি, অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক আলী রিয়াজ যে কথা বলছিলেন, আমি আরেকটি পয়েন্ট বলার বিষয়ে যোগ করতে চাচ্ছিলাম, যেটি সেটি হলো কফি আনান রিপোর্টের ব্যাপারে। আমি গত পরশু দিন না তার আগের দিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যালিস ওয়েলসকে একটি সাক্ষাৎকার নিয়েছিলাম, এবং তিনি বলেছিলেন যে বাংলাদেশ এবং মিয়ানমারের নেতৃবৃন্দের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বসে কফি আনান রিপোর্টকে পুনর্বিবেচনা করে এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান করা যায় কিনা সেই বিষয়টি পুনর্বিবেচনা করবেন। আশা করি সেটি হবে এবং এই সংকটের একটি দীর্ঘমেয়াদী সমাধান আসবে। এখন যিনি প্রশ্ন করলেন এনামুল হক, এই জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের বৈঠকের ব্যাপারে সন্দেহ প্রকাশ করে, অধ্যাপক আলী রিয়াজ আপনার কাছে আবারও আসছি, ছোট করে কি একটু মন্তব্য করবেন?
না, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনার মধ্যে দিয়ে ওই যে গোড়াতেই যেটা আমি বলছি যে আমি খুব আশাবাদী না যে একটা নিন্দা প্রস্তাব হবে, আমি খুব আশাবাদী না যে আসলে খুব খুব মানে সুনির্দিষ্ট পদক্ষেপ চাপ তৈরি করার জন্য হবে, সেটা তো ওভারটি হবে না, কিন্তু এই আলোচনায় এক ধরনের চাপ তো তৈরি হচ্ছে মিয়ানমারের উপর। এখন বাকিটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন, যেটাকে আমরা বলি ডিপ্লোম্যাটিক এফার্ট, সেই ডিপ্লোম্যাটিক এফার্টটা যদি নিতে হয় যে সেটার জন্য কি করতে হবে, সেটা হচ্ছে সিকিউরিটি কাউন্সিল হচ্ছে পাঁচটা সদস্য স্থায়ী সদস্য আছে যাদের কাছে ভেটো আছে, তার বাইরেও তো দশটা সদস্য আছে, তাদেরকে মোবিলাইজ করুন। পাঁচটা সদস্যের মধ্যে দুটো সদস্য আমরা এখন পর্যন্ত অনুমান করতে পারি অতীতের রেকর্ডের ভিত্তিতে যে রাশিয়া এবং চীন ভেটো দেবে,
এই ভদ্রলোকও বলেছেন।
হ্যাঁ, তো এখন বাকি তিনটি দেশ তাদের অবস্থান কি, এবং অবস্থান কি মানে আমরা জানি যে তারা তো সমর্থন করে, একটি দেশ তো ব্রিটেন তো উদ্যোগই নিয়েছিল আলোচনার ফলে আমরা ধরে নিতে পারি তাদের একটা ইচ্ছা আছে ইউরোপিয়ান ইউনিয়নের অবস্থান থেকে। ফলে এগুলি হচ্ছে মোবিলাইজ করা এফার্টটা, এবং ওই যে বললাম যে হিউম্যানিটেরিয়ান আসপেক্টটা তো ইউএনকে লাগবে, আপনার ইউএনএইচসিআরকে লাগবে, অন্যান্য আইওএমকে লাগবে, তারপরে হচ্ছে অন্যান্য সংগঠনকে লাগবে, এগুলি মোবিলাইজ করা এফার্টটা নেওয়ার জন্য ইউএন সেন্টার্ড হয় তাহলে ইউএনের একটা ইনভলভমেন্ট হবে আর কি, সেটা দরকার। এই যে এইসব জায়গায় কাজগুলি করা দরকার এখন।
আমি একটু আমির খসরুর কাছে আসতে চাই, বাংলাদেশের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 12 জন নোবেল বিজয়ী এবং 15 জন বিশিষ্ট লেখক এই রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য চিঠি দিয়েছেন নিরাপত্তা কাউন্সিলের কাছে। তো ডক্টর ইউনূসের যে কল গতকাল করেছিলেন অং সান সুচির কাছে, সেইটার কোনো প্রভাব কি আপনি দেখতে পেয়েছেন?
না, এই ধরনের আসলে কোনো প্রভাব এখন পর্যন্ত দৃশ্যমান নয়। এখন যে বিষয়টা, একটা বিষয় আগে একটু বলে নিই, অধ্যাপক আলী রিয়াজের সাথে এবং এর আগে আমরা জেনারেল মনিরুজ্জামানের যে বক্তব্য শুনলাম, এখানে বক্তব্য হচ্ছে যে ইআরএস আশা বলে যে অর্গানাইজেশনটি আছে এই এলাকার অর্থাৎ বার্মার এই অঞ্চলের যে ইনসার্জেন্ট গ্রুপ বা যেভাবে আমরা বলি না কেন, বিচ্ছিন্নতাবাদী বলি কিংবা উগ্রবাদী বলি কিংবা জঙ্গিবাদী বলি কিংবা সন্ত্রাসী বলি, এই আসার আগে কিন্তু অন্যান্য অর্গানাইজেশন ছিল, বিষয়টা বাদ দিই, আসা পরবর্তীতে অনেক অর্গানাইজেশন নিয়ে আসা গঠিত হয়েছে। এখানে কিন্তু অল আরাকান সালভেশন আর্মি বলা হচ্ছে, এখানে কিন্তু আরেকটা বিষয় বলে নিই যে শুধুমাত্র যে মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন করা হচ্ছে তা না, মুসলমানদের কারণে অনেক হিন্দুকেও কিন্তু আপনার মানে দেশ ত্যাগ করতে হয়েছে, এবং এদের একটা বড় ধরনের ক্যাম্পে আমি গিয়েছিলাম গত পরশুদিন অর্থাৎ সোমবার।
আপনার
বিষয়টা বলে রাখলাম এক, আর দ্বিতীয় হচ্ছে যে বারবার সামরিক বাহিনীর যে ওয়েবসাইট আছে সেখানে বলা হচ্ছে যে 370 জনকে ইতিমধ্যে তারা মেরে ফেলেছেন, এটা হচ্ছে এখন থেকে প্রায় সপ্তাহখানেক আগের বিষয়, এবং তারা বলেছে যে তারা হচ্ছে আশার সদস্য। আমরা যতদূর জানি যে আশার যে একেবারে গুরুত্বপূর্ণ সদস্যের সংখ্যা হচ্ছে 1000 থেকে 1200, এর মধ্যে 370 জনকে তো তারা যদি মেরেই পেয়ে থাকে তাহলে তো ঝামেলা অনেকটা মিটে যায়। তাহলে এই যে আমি মঙ্গলবারেও দেখলাম যে ওখান থেকে আগুন জ্বলছে ওপারে, আস্থা যদি এতই আমাদের বাংলাদেশের যে অবস্থা দেখি যে ইনসার্জেন্ট গ্রুপের যে সমস্ত কাজ হয় এবং তাদের যদি ধরা হয় তাহলে তাদের অস্ত্র শস্ত্র দিয়ে ছবি ছাপা হয়। এখন পর্যন্ত কিন্তু এই যে 370 জন মারা হয়েছে
তারা
কি অস্ত্র শস্ত্র ব্যবহার করেছেন তার কিন্তু কোন ছবি তথ্য প্রমাণাদি নাই। আবার অধ্যাপক আলী রিয়াজের সাথে একটু যোগ করতে চাই যে এই ইনসার্জেন্ট গ্রুপ গুলো কিন্তু সবসময় একটা সুযোগ নেওয়ার চেষ্টা করে, যেমন আপনি যদি সাইট ইন্টেলিজেন্স এর ওয়েবসাইটে দেখেন তাহলে দেখবেন যে গতকালই কিন্তু প্রথম আল কায়দা একটা বক্তব্য দিয়েছে, এখানে লেখা আছে যে সাইট ইন্টেলিজেন্স যেটা বলছে যে আল কায়দা সেন্ট্রাল আজ ইজ মুসলিম টু ফিনান্সিয়ালি মিলিটারিলি অ্যান্ড ফিজিক্যালি সাপোর্ট দেয়ার ব্রাদারেন ইন মিয়ানমার। এতদিন কিন্তু 25 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আল কায়দা সহ কোন সংগঠন এটার দায় দায়িত্ব নিতে আসে নাই এবং আস্থা পর্যন্তই করেনি। এখন আপনার দ্বিতীয় প্রশ্নে আসি যে এই যে আহ্বান জানানো হয়েছে ডক্টর ইউনূস সহ অন্যান্যদের পক্ষ থেকে, ডক্টর ইউনূস এর আগেও একটা কিন্তু বিবৃতি দিয়েছিলেন কিন্তু কোনো এই ধরনের এটা যে খুব গুরুত্বপূর্ণ মানে কোনো অগ্রগতি হবে এটা কূটনৈতিক ভাবে অগ্রগতি হতে পারে কিন্তু এর কোনো প্রভাব স্থানীয়ভাবে অর্থাৎ
আমাদের হাতে সময় শেষ হয়ে গেছে আলোচনা করতে করতে,
এখানে কোন প্রভাব নাই কারণ তারা এখন ত্রাণের জন্য।
একজন শ্রোতা এখনো লাইনে আছেন, আমার মনে হয় কামাল হোসেন লাইনে আছেন, আপনি ছোট্ট করে 30 সেকেন্ডে কিছু যদি বলতে চান।
আমি বলতে চাচ্ছি যে মায়ানমারে যেভাবে মুসলিম নিধন করা হচ্ছে, এইভাবে এই মুসলিম নিধনে মুসলিম প্রধান দেশগুলো কি ভূমিকা রাখছে?
জি ধন্যবাদ। আমি অধ্যাপক আলী রিয়াজ ছোট্ট করে যদি একটু
সংক্ষেপে, যে এখন পর্যন্ত প্রথম কথা হচ্ছে এই মুসলিম কথাটার ব্যবহার, মানে ধর্ম পরিচয়টাকে গুরুত্ব দিতে গেলেই ঝামেলাটা সৃষ্টি হবে বলে আমার ধারণা। ওইখানে একটা গণহত্যা হচ্ছে, এই যে টেক্সট বুক এথনিক ক্লিনজিং হচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে, ওইভাবে বিষয়টা বিবেচনা করুন। যে কোনো রাষ্ট্রের আসলে ভূমিকা নেওয়া দরকার, মুসলিম প্রধান দেশগুলো এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে খুব বেশি উদ্যোগ দেখা যায়নি। ইন্দোনেশিয়া, তুরস্ক, মালয়েশিয়ার ক্ষেত্রে আমরা উদ্যোগ দেখতে পাচ্ছি, এর বাইরে খুব বেশি উদ্যোগ আসলে আমরা দেখতে পাচ্ছি না।
জি আশা করি আপনারা উত্তর পেয়েছেন। অধ্যাপক আলী রিয়াজ, আমির খসরু এবং কেরামতুল্লাহ বিপ্লব, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শ্রোতারা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।
ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।